রাধে। গতদিন আমরা পাণ্ডবগণের অতি সুন্দর যে তীর্থ ভ্রমণ লীলা তৎসমুদায় আমরা শ্রবণ করেছি এবং যে অন্যান্য যে সমস্ত অষ্টবক্রাদির কথা ঋষির কথা শ্রবণ করেছি, তার পিতা কহটকে তিনি পুনরায় মানে জিতে নিয়েছিলেন তৎসমুদায় আমরা অতি সুন্দর সুন্দর প্রসঙ্গ আস্বাদন করেছিলাম। কিন্তু অদ্যকার দিনের পাঠের বিষয় একটু গম্ভীর, মানে সব তীর্থস্থানের নাম দেওয়া হয়েছে, অতএব আমাকেও গ্রন্থ অবলোকন করেই সেই সমস্ত বিষয় বলতে হবে, তা না হলে কিছু বাদ চলে যাবে তা ঠিক নয়। এবারে দেখুন, সকলে সেই যে অষ্টবক্রা মুনি যে নদীতে স্নান করেছিলেন, যে সমঙ্গা নদী, তাতে স্নান করে তার যে অষ্ট জায়গা থেকে যে বক্র হয়েছিল তা ঠিক হয়ে গেলেন। অতএব লোমশ মুনি বললেন, হে যুধিষ্ঠির, তোমরাও সকলে স্নান করো, তাহলে সমস্ত পাপ সব দূরীভূত হয়ে যাবে। তারা স্নান করে আবার চললেন। এবারে লোমশ মুনি বললেন, হে রাজন, এই যে মধুবিলা নদী দেখতে পাচ্ছ, এরই অপর নাম হচ্ছে সমঙ্গা। দুটি দুটি নাম, বিকল্পে নাম আর কি। এ হলো কর্দামিল ক্ষেত্র, এখানে মহারাজ ভরতের অভিষেক হয়েছিল এবং বৃত্তাসুরকে বধ করার পর সেই দেবরাজ ইন্দ্র তিনি রাজলক্ষ্মীচ্যুত হয়েছিলেন, তখন এই সমঙ্গা নদীতে স্নান করেই তার পাপ মুক্ত হয়েছিলেন। আর অপরদিকে দেখো, মৈনাক পর্বতের মধ্যভাগে এই হলো বিনসন তীর্থ, মৈনাক পর্বতে পৌঁছে গেছেন। এবার এদিকে কনখল নামক পর্বতমালা, সব হরিদ্বারের পাশে পাশে, যেটি এখন উত্তরাখণ্ড নামে পরিচিত, সেদিকে গিয়েছেন। এটি ঋষিদের অতি প্রিয় স্থান, এর কাছেই মহানদী গঙ্গা দেখা যাচ্ছে, অনেক দূর থেকে দেখছেন যে মা গঙ্গা অতি দ্রুত গতি কিনা তার ছুটছেন, তা দেখতে পেলেন। এবং পূর্বকালে এইখানে ভগবান সনত কুমার সিদ্ধি লাভ করেছিলেন ওই কনখল ক্ষেত্রে হরিদ্বারে, যেখানে মানে হরিদ্বার থেকেই কিছু দূরে, মানে হরিদ্বারের মধ্যেই পড়ে কনখল তীর্থটি, যেখানে এখানে স্নান করলে তুমি সর্ববিধ পাপ থেকে মুক্ত হবে। এরপরে পুণ্য নামে এক সরোবর, ভৃগুতুণ্ড নামে পর্বত দেখতে পাবে। এখানে তুমি উষ্ণ গঙ্গা তীর্থে তোমার মন্ত্রীদের নিয়ে স্নান করো, সেখানে না গরম না ঠান্ডা, এমনই জল তার। আর দেখো, স্থূলশিরা মুনির সুন্দর আশ্রম দেখা যাচ্ছে, সেখানে গিয়ে মন থেকে অহংকার, ক্রোধ এবং বৈরীভাব ইত্যাদি সব ত্যাগ করতে হবে। আর এদিকে রৈভ ঋষির সুন্দর সুশোভিত আশ্রম, এখানকার বৃক্ষ সর্বদা ফল ফুলে একেবারে পরিপূর্ণিত, এবং এই স্থানে কেউ যদি বাস করে বা তোমরা যদি বাস করো, তাহলে সর্ববিধ পাপ থেকে মুক্ত হয়ে চিত্ত শুদ্ধ হয়ে উঠবে। হে রাজন, তুমি উশির বীজ, মৈনাক, শ্বেত, কাল নামক পর্বত সমূহ লঙ্ঘন করে এসেছ, তাই এখানে ভাগীরথী সপ্তধারায় প্রবাহিত, যে সপ্তধারায় অন্ধ ধৃতরাষ্ট্রকে এবং তার সহধর্মিনী গান্ধারীকে নিয়ে গিয়েছিলেন এবং কয়েকদিন, পাঁচ দিন না সাত দিনের মধ্যেই তারা দেহ রেখেছিলেন, সেই সপ্তধারার কথা বললেন। তাও আমাদের ক্রমে আসবে যুদ্ধের পরে, যখন সেই সপ্তধারায় তপস্যা করে শরীর ত্যাগ করবেন, সে সময় বিস্তারিত আসবে। এ অত্যন্ত নির্মল এবং এই স্থানও অতি পবিত্র, এখানে সর্বদাই অগ্নি প্রজ্বলিত, মানে কখনো অগ্নি প্রায় নেভেই না, সবসময় মহাত্মাগণেরা তারা হোম কার্যাদিতে ব্যস্ত থাকেন। তা এই স্থান মানুষে দেখতে পায় না, সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয় না এই সমস্ত স্থানগুলো। আর তুমি ধৈর্য ধরে এখানে সমাধিতে বসো, তাহলে এই তীর্থগুলো দর্শন করতে পারবে। এবার এখান থেকে আমরা মন্দ্রাচল পর্বতে যাব, তা সেখানে মণিভদ্র নামক যক্ষ এবং যক্ষরাজ কুবের নিবাস করেন। হে রাজন, এই পর্বতে 88,000 গন্ধর্ব, কিন্নর এবং তার 4,00,000 গুণ মানে যক্ষ নানা প্রকারে অস্ত্রশস্ত্র নিয়ে তারা যক্ষরাজ মণিভদ্রের সেবায় উপস্থিত থাকেন। তা তারা নানা প্রকার রূপ ধারণ করতে সমর্থবান, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করে নিতে পারেন। আর তাদের গতাগতি, তারা যখন গমন করেন বা কোথাও যান, সাক্ষাৎ বায়ুর সমকক্ষ তাদের গতি। আর বলবান যক্ষ এবং রাক্ষস দ্বারা সুরক্ষিত থাকায় এই পর্বত অত্যন্ত দুর্গম, সাধারণ মনুষ্য এতে উঠতেই পারে না, যেতেই পারে না এবং তাদের ভয় থাকে। বাঘ, ভাল্লুক, হিংস্র জন্তু, জানোয়ার আর যক্ষাদি থেকে সকলেই ভয়াবিত হয়। তো তুমি এখানে সাবধানে থাকো। এই এতদিনের মধ্যে যুধিষ্ঠির বা পাণ্ডবদের ক্ষেত্রে সাবধান শব্দটি প্রয়োগ করলেন যে তোমরা সাবধান থাকো। আর আমাদের এখানে কুবেরের সঙ্গী মৈত্র নামক ভয়ানক এক রাক্ষসের সম্মুখীন হতে হবে যেতে যেতে। তা হে রাজন, কৈলাস পর্বত 6 যোজন উচ্চ, এর উপরেই বদ্রিকাশ্রম তীর্থ। এই 6 যোজন অতিক্রম করার পরে যেখানে বদ্রী বিশাল নরনারায়ণ ঋষি থাকেন সেই স্থানটি, তা যেখানে দেবতারা প্রায়শই আসেন। তা অতএব তুমি আমার তপস্যা ও ভীমের বলে সুরক্ষিত হয়ে এই তীর্থে স্নান করো। এবার থেকে সাবধান হয়ে যাচ্ছেন, বলছেন আমার তপস্যার প্রভাবে আমি তোমাদের সাহায্য করব, আর ভীমের বলও তোমাদের নিতে হবে, আর তোমরা এই তীর্থে স্নান করো। দেবী গঙ্গে, গঙ্গা দেবীকে প্রার্থনা করছেন লোমশমুনি, হে দেবী গঙ্গে, কাঞ্চনময় পর্বত থেকে নেবে আসা আপনার কলকল ধ্বনি আমি শুনতে পাচ্ছি। গঙ্গার তো সাংঘাতিক রব, যারা উত্তরাখণ্ডে গিয়েছেন বা হয়তো সেই সমস্ত তীর্থাদিতে রাত্রি নিবাস করেছেন, সে গঙ্গার যে কলকল ধ্বনি তা শ্রবণ করলে এত আনন্দ হয় তার বলার কথা নয়। তা আমি সেই কলধ্বনি শুনতে পাচ্ছি, আপনি এই নরেন্দ্র যুধিষ্ঠিরকে রক্ষা করুন। গঙ্গা দেবীর কাছে এইভাবে লোমশমুনি প্রার্থনা জানালেন। দেখুন, নিজে সামর্থ্যবান তথাপি তিনি সেই দেবীকে মানে সম্মান সূচক বলছেন যে আপনি রক্ষা করুন, এটাই নিয়ম বা এটাই বৈষ্ণবীয় পদ্ধতি। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভ্রাতাদের বললেন, দেখো আজ পর্যন্ত ভগবান লোমশমুনি তিনি আমাদের সাবধান বাক্য বলেননি, অতএব ভাই ভীম তোমরা দ্রৌপদীকে সাবধানে রক্ষা করবে, তার যেন কোনো অসুবিধা না হয়, কোনো বিপদ যেন না আসে। হে ভীমসেন, তুমি বলশালী বলিয়ান, তা তুমি মানে সব দিক থেকে সতর্ক থেকো, কারণ ঋষিপ্রবার তিনি আজ পর্যন্ত, আজ বহুদিন হয়ে গেল প্রায় 5 বছরের উপরে, তথাপি তিনি কোনোদিন আমাদের ক্ষেত্রে সাবধান বাণী প্রয়োগ করেননি, অত সাবধান। ভীম, মুনিবর কৈলাস সম্পর্কে যা বলেছেন তা তুমিও শুনেছ, অতএব খুবই সাবধান। আর কিভাবে অগ্রসর হবে তা না হলে সহদেব এ কাজ করো, তোমরা সকলেই সাবধানে থাকো। তা ভগবান ধৌম্য, পাচকরা, পুরবাসীগণ, রথ, ঘোড়া এবং পরিচারক, যারা যারা অন্যান্য যারা সঙ্গে ছিলেন, তা তারাও মানে বলছেন যে আমি, নকুল এবং ভগবান লোমশদেব আমরা 3 জন অল্পাহার করে নিয়ম মেনে এই পর্বতে উঠব। আমরা 3 জনই যাই, কারণ আমরা 3 জন ব্রতের ভিতরে সবচেয়ে কঠিন নিয়ম করেছি। 4 ভাই, তার মধ্যে ভীমসেন বেশি খায়, তো স্বল্পাহারী না হলে কিন্তু হবে না, যতক্ষণ পর্যন্ত স্বল্পাহারী না হবে ও সাধু হতে পারলো না। পরিষ্কার কথা যে একেবারে গলায় গলায় খেয়ে ঘুমালাম, তারপরে অ্যাসিডিটি কমানোর জন্য ওষুধ খেলাম, তারপরে আবার খেলাম, এ কোনো সাধুর লক্ষণ নয়, অস্বল্পাহারী হতে হবে। আর বলছেন যে আমরা 3 জন তাহলে মোটামুটি নিয়ম পালন করছি, অতএব আমরা 3 জন আগে গিয়ে দেখি সেখানে কি পরিস্থিতি, আমরা ফিরে এলে তারপরে সব সাবধানে তোমরা যেও, ততক্ষণ তোমরা এই হরিদ্বার ক্ষেত্রে দ্রৌপদী সহ সকলেই থাকো। ভীমসেন বললেন, দেখুন আমি সকলের মনের কথা জানি, দ্রৌপদী সেও আপনাকে ছেড়ে কখনো সে এখানে থাকবে না, আর আমি তো থাকবই না, তাতে মরি আমরা একসঙ্গেই মরব। কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, একেবারে দৃঢ় সংকল্প, কথার আর নরম চরণ নেই। তখন বললেন, ঠিক আছে, তাহলে যদি এই মাদ্রিপুত্র নকুল এবং সহদেব অল্প বয়স্ক তরুণ, তারা যদিও অনেক শক্তিশালী বা যুদ্ধ আদিতে আমাদের অনেক সাহায্যই করেছিল, আমাকে সম্রাট করার জন্য তারা পূর্ণরূপে দুটো দিক জয় করেছিল, তারা সাধারণ নয়, কিন্তু তারা কোনোদিন এই পাহাড় পর্বত অতিক্রম তেমন করেনি, দেবী দ্রৌপদীও করেনি, তা কি হবে? তুমি যশস্বিনী পাঞ্চালী এবং নকুল সহদেবকে সঙ্গে নিয়ে যাওয়ার যে সাহস দেখাচ্ছ তার আমি প্রশংসা করি। এ আনন্দের কথা, অন্য কারো কাছে এরূপ আশা করা যায় না, তুমি যে সাহসের কথা বললে। এবং ভীম মাঝে আবার বলে নিল যে, মহারাজ, কোনো অসুবিধা নেই, আমি পাঞ্চালীকে এবং আপনাকে দুই স্কন্ধে আর নকুল আর সহদেবকে দুই বাহুতে করে নিয়ে আমি যাব। সেই মানে যখন অগ্নিগৃহ থেকে তারা রক্ষা পেয়েছিল এমনভাবেই তো চলেছিল, আবার সেখানে দেবী কুন্তিও ছিলেন, পাঁচজনকে নিয়ে তিনি একলা চলেছিলেন, আপনার চিন্তা নেই। এবারে বলছেন, ঠিক আছে, সকলে একসঙ্গে যাচ্ছেন। লোমশমুনি বললেন, কুন্তিনন্দন, এই হচ্ছে গন্ধমাদন পর্বতে তপস্যার প্রভাবে আরোহণ করা যায়, এখানে শক্তি কোনো কাজে আসে না, যাদের মধ্যে তপস্যা আছে তারাই যেতে সমর্থবান, তাই আমাদের সকলকেই তপস্যা করা উচিত। তা এখন আমরা কিছুক্ষণ তপস্যা করে নিই, দেখবেন তারপরেই অর্জুনকে আমরা দেখতে পাব। তারা অর্জুনকে দেখার জন্য এত সব উপক্রম করছে, লোমশমুনি এইভাবে বললেন। আর অপরদিকে ঋষি বৈশম্পায়ন, তিনি জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, এই সব কথাবার্তা বলতে বলতে তারা এগিয়ে যেতে থাকলেন। আর সেখানে কি হলো, রাজা সুবাহুর বিস্তৃত রাজ্য নজরে পড়ল, সেখানে হাতি, ঘোড়া, রথ এবং বিভিন্ন কিছু দেখা গেল। লোমশমুনি বললেন, এ হচ্ছে সুবাহুর রাজ্য, এরা পুলিন্দ জাতির লোকের বাস। তা পুলিন্দ দেশে রাজা সেই সুবাহু যখন জানতে পারল যে পাণ্ডবগণ তাদের রাজ্যে প্রবেশ করেছে, তারা তাদের আদর আপ্যায়ন সহকারে রাজ্যে নিয়ে আসল। তারপরে সেদিন রাত্রে সকলে সেখানে থাকলেন তার আগ্রহে। থাকার পরে পরের দিন রওনা হলেন, পরের দিন সূর্য উদয় হলে শুধু বরফের উপর দিয়ে যেতে হবে, সাদা বরফ, তার উপর থেকে যেতে হবে, সেটা খুব কষ্টদায়ক, যারা সেই বরফিলি স্থানে গিয়েছেন তারাই বুঝতে পারেন যে কত কষ্ট। তা সেখানে দেবী দ্রৌপদী কি করে চলবে, তাই কি করলেন, দ্রৌপদীর যে কিছু পৃথক সামান ছিল তারা সেই সুবাহুর কাছেই রেখে গেল। আর সেখানে ইন্দ্রসেন প্রমুখ সেবক পাচক এবং দ্রৌপদীর সমস্ত জিনিসপত্র সেই পুলিন্দ রাজার কাছেই সকলে রেখে গেলেন। এবারে কিছু বোঝা হালকা করে নিলেন। এবারে যুধিষ্ঠির আবার বলতে লাগলেন, ভীম, অর্জুনকে দেখার জন্য পাঁচ বছর ধরে আমরা সকলেই একেবারে ভীষণ অস্থির হয়ে উঠেছি, সেই অর্জুনকে না দেখা পর্যন্ত যেন মনে শান্তি পাচ্ছি না, দেখো সেই সুরবীর ধনঞ্জয়কে না দেখতে পাওয়ায় আমাদের সকলেরই দুঃখ হচ্ছে, শুধু আমার একলা নয়। তা অর্জুনের গুণের কথা আর কি বলবো, যদি একেবারে হীন ব্যক্তিও তাকে অসম্মান করে ফেলে তাহলেও তিনি তাকে ক্ষমা করে দেন, এত তার ধৈর্য, এত তার ক্ষমা। তা সাধারণ ও সবল ব্যক্তিদের সে সুখ ও শান্তি প্রদান করে তাদেরকে অভয় পর্যন্ত প্রদান করে থাকেন। যদি কেউ ছলনা বা কপটতার দ্বারা তার সঙ্গে সংঘাত করে থাকে তাহলে সে ইন্দ্র হলেও ওর হাত থেকে রক্ষা সে পায় না। তা শরণাগত হলে তার শত্রুর উপর অর্জুন উদার ভাব পোষণ করে। তা আমাদের সকলেরই সেই একমাত্র ভরসা হচ্ছে সেই অর্জুন। অর্জুন শত্রু দমনকারী, সর্বপ্রকারে রত্ন জয়কারী এবং সকলকে সুখ প্রদানকারী, তার গুণের শেষ হয় না, তারই বাহুবলে আমাদের ত্রিলোকের বিখ্যাত সভাগৃহ আমরা প্রাপ্ত হয়েছিলাম, কারণ সেই ময়দানবকে সেই তো নিজের আয়ত্তে নিয়েছিল। আর তাকে দেখার জন্যই আমরা এই গন্ধমাদন পর্বতে আরোহণ করছি। কোন ক্রূর লোভী অশান্ত চিত্ত ব্যক্তি এই গন্ধমাদন পর্বতে যাত্রা করতে পারে না। যারা সাধুচিত্ত, যাদের মধ্যে তপস্যা শক্তি সন্নিহিত, তারাই এই পর্বতে আরোহণ করার একমাত্র উপযুক্ত। যাদের মধ্যে দ্বেষ, বিবাদ, ঈর্ষা, ঘৃণা ইত্যাদি যাদের মধ্যে আছে, তারা ওই পর্বতে উঠলেই সঙ্গে সঙ্গে নানা প্রকার হিংস্র জন্তু জানোয়ার তাদেরকে ভক্ষণ করে ফেলে, নষ্ট করে দেয়, মানে মেরে দেয়। কিন্তু যারা তপস্যা, সংযতেন্দ্রীয়, মিতাহারী এবং পর্বতে আরোহণ যারা করেন, তাদেরকে সেই সমস্ত হিংস্র জন্তু জানোয়ারগণের সঙ্গে সাক্ষাৎই হয় না, দেখাই হয় না। লোমশমুনি বললেন, হে সৌম্য, এখান দিয়ে শীতল ও পবিত্র অলকানন্দা নদী বহমানা। এবারে অলকানন্দার ধারা দেখা যাচ্ছে। এই অলকানন্দা আবার বদ্রীনাথ থেকেই আসছে, অতএব সে বদ্রীনাথ থেকেই তার উৎপত্তির স্থল। এবারে বদ্রীনাথ থেকেই এর উৎপত্তি। হে দেবর্ষিগণ, এই জল ব্যবহার করেন আকাশচারী বালখিল্য ঋষাদি গন্ধর্ব, তারা এই তীরে এসে আচমন করে নিজেদের শুদ্ধিকরণ করেন। আর মরিচি, পুলহ, ভৃগু, অঙ্গিরা প্রমুখ প্রমুখ বিশিষ্ট মুনি ঋষিবৃন্দ, তারাও এই অলকানন্দার জল স্পর্শ পান বা আচমন করে নিজেকে অনেক পবিত্র বলে মনে করেন। তা এই গঙ্গাধারে ভগবান শঙ্কর, এই যে গঙ্গার কথা বলা হলো অলকানন্দা, এই অলকানন্দাকেই ভগবান শঙ্কর তিনি তার মস্তকে জটায় ধারণ করেছিলেন। মহামুনি লোমশের কথা শুনে পাণ্ডবরা অত্যন্ত আনন্দ চিত্ত সহকারে তারা সেই অলকানন্দাকে প্রণাম করলেন এবং তার জল স্পর্শ করে আচমনাদি করলেন। লোমশমুনি বললেন, হে যুধিষ্ঠির, এই যে সম্মুখে যে পর্বতটি সাদা বরফে ধপধপ করছে, এটি হচ্ছে কৈলাস পর্বত। এখানে সাক্ষাৎ ভোলে এবং ভবানী থাকেন। আর এগুলি যে আরেকটি সাদা বিশাল স্থান দেখা যাচ্ছে, দেখতে সাদা দেখাচ্ছে বরফের মতন, বলছেন এগুলো হচ্ছে নরকাসুরের হাড় অস্থি, সেও মানে বিশাল পর্বতের আকার ধারণ করেছে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, বাপরে, এই যে নরকাসুরের হাড় দ্বারা এই এত বড় স্তূপীকৃত এক পাহাড় কি করে হলো? তা বলছেন, দেখো, এই নরকাসুর এই হিমালয়েই তপস্যা করে, তপস্যা করে সে শক্তি প্রাপ্ত হয়ে নিজের বাহু বলে দেবতা, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর কাউকেই মানে না। দেবরাজ ইন্দ্রের উপরে গিয়ে হামলা করে, আর দেবরাজ ইন্দ্র ভয়ে পালিয়ে যায়, তার শক্তিতে পারে না। সকলে শ্রী বিষ্ণুর কাছে গিয়েছিলেন, তা শ্রী বিষ্ণু বললেন যে দেখো, সে শক্তি প্রাপ্ত হয়েছে, তাদের সঙ্গে তোমরা কোনো প্রকারেই পারবে না। তা তোমরা যখন আমার শরণাগত বৎসল কখনো বিমুখ হয় না, আমি তার জন্য চেষ্টা করছি। তা ভগবান যেভাবে নরকাসুরকে মেরেছিলেন, আমরা শ্রীমদ্ ভাগবতে পূর্ণরূপে আস্বাদন করেছি, কিন্তু এখানে সংক্ষেপেই দিয়েছেন। বলছেন, ভগবান এক চপেট আঘাতেই, মানে এক থাপ্পড়েই তাকে মেরে দিয়েছিল, আর সেখানেই পাহাড় হয়ে পড়েছিল। ভগবানের কাছে কিছু ব্যাপারই নয়। তা এছাড়া ভগবান ত্রিবিষ্ণু একটি কর্মের জন্য প্রসিদ্ধ সত্যযুগে আদিদেব নারায়ণ যমের কাজ করেছিলেন। একবার যমের স্থানে সেই প্রভুর কথা বলতে বলতে সাধুরা তো একটু মানে যে কথা বলতে যান তার থেকে কিছু বেশি বলেন, কি জন্য? ভাবের আবেগে পড়ে, প্রভুর কথা তো। তা বলতে বলতে বলছেন, একবার যমরাজ তিনি যমালয়ে হয়তো কোনো কারণবশত, কারণ এখানে বলেননি, তা তিনি ছিলেন না, তা নারায়ণ বললেন, ভগবান বিষ্ণু বললেন যে আমি যমরাজের কাজ দেখাশোনা করব। এবারে প্রভু যদি যমরাজের কাজ দেখাশোনা করেন, তাহলে তো মানুষ আর একটা যমালয়ে যায় না, প্রভুকে দেখলেই তো উদ্ধার হয়ে যাবে, আর কেউ সেখানে যেতেও পারে না সহজে, প্রভুর কাছে সাধন বিনা কে কি করে যাবে। এবারে দেখতে দেখতে পৃথিবী ভীষণ ভারাক্রান্ত হলো, সকলে এই পৃথিবীতেই মানে আনন্দে সানন্দে থাকতে থাকলো, প্রভু তখন যমরাজ হয়েছেন। তা পৃথিবী যখন এত পরিমাণে ভারিত্ব বোধ হলো, যখন অনেক ডুবে ডুবে গিয়েছেন, তখন পৃথিবী দেবী একদিন এসে প্রভুকে বলছেন যে প্রভু, আপনি এখন যমরাজ হয়েছেন, যমরাজ থাকলে নাহলে গলা ধরে খানিকটা নিয়ে চলে যেত, দিনে কত নিয়ে যেত পাপীদের, আর আপনি তো তা করতে পারবেন না, যাকে স্পর্শ করবেন সে উদ্ধার হয়ে যাবে। তা আমার বুকে অনেক অসুর উৎপন্ন হয়ে গেছে। অসুর মানে কি? যারা ভগবানের পূজা করে না, ভগবানকে মানে না, সাধুগুরু বৈষ্ণবকে মানে না, ভগবানকে প্রণাম করে না, তারাই অসুর। বলছেন এই প্রকার লোক বৃদ্ধি হয়েছে, প্রভু আপনি কৃপা করুন। বলছেন ঠিক আছে তাই হবে। এবারে ভগবান তার ইচ্ছা পূরণ করতে যে এক শৃঙ্গ বিশিষ্ট বরাহ মূর্তি ধারণ করে সেই পৃথিবীকে একশত যোজন নিচে থেকে তিনি আবার পুনরায় উদ্ধৃতি করেছিলেন। কল্পান্তর ভেদ, কোনো কোনো কল্পে এই প্রকারই হয়ে থাকে। আর সেই বরাহদেবের যে প্রসঙ্গ তা পণ্ডিতজি বলছেন যে চার প্রকার, সে অনেক কথা। এবারে তারা সেখান থেকে লোমশ মুনির নির্ধারিত পথে এই সমস্ত হরিকথা শ্রবণ করতে করতে তারা সেই অতি দুর্ধর্ষ ভয়ঙ্কর পথ অতিক্রম করতে থাকলো। কিন্তু এই যে হরিকথা শ্রবণ করছেন তাতে তাদের মানে ক্লান্তি যেন একেবারে দূরে চলে যেতে থাকলো, তারা বুঝতেই পারত না। এবারে হে রাজন, বৈশম্পায়ন ঋষি জনমেজয়কে বলছেন, হে রাজন, পাণ্ডবরা যখন গন্ধমাদন পর্বতে উঠলেন তখন সেখানে প্রচণ্ড ঝড় ওঠা আরম্ভ হলো, প্রচণ্ড বায়ু মানে ঝড় উঠল। আর কি হলো, চতুর্দিকে একেবারে ধুলো ধুলোয় ভরে গেল, আর সেই মানে পাহাড়ের যে সমস্ত পাতা তা এমনভাবে উঠতে থাকলো যে নিজের শরীর নিজেকে দেখা যাচ্ছে না, চতুর্দিকে অন্ধকার করে চতুর্দিকে বিদ্যুৎ চমকানো আরম্ভ হলো। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। এবারে সেই ধুলো আকাশ বাতাস চতুর্দিকে আচ্ছাদিত করে ফেললো, সেই ধুলোর অন্ধকারে কেউ কাউকে কি নিজেকে পর্যন্ত দেখতে সমর্থবান হলো না। এবারে কিছুক্ষণ পরে বায়ুবেগ কম হলে ধুলো ওড়া সব বন্ধ হলো, মুসল ধারায় আবার আরম্ভ হলো প্রচণ্ড বৃষ্টি, আর সেই সঙ্গে মানে ভয়ঙ্কর গুরুতর একবারে বিদ্যুৎ চমকাতে লাগলো, আর বজ্রপাতের মতো মেঘের গুরু গুরু ধ্বনি শোনা যেতে লাগলো। এবারে কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি বাতাস সব শান্ত হয়ে একদিক থেকে সূর্যদেব পঁকি মারলেন, সূর্যদেব দেখা গেল। সাধারণ শব্দ শ্রবণ করলে বেশ ভালোই লাগে, সাহিত্যিক শব্দ হলে মানে ঠিক মহাভারতে আনন্দ আসে না। তা এই অবস্থায় পাণ্ডবরা প্রায় এক ক্রোশ রাস্তা যেতে পেরেছিল ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে। এবারে এমত অবস্থায় পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদী সে তো একেবারে ভেঙে পড়ে প্রথমে বসে পড়ল মাথায় হাত দিয়ে, তারপর শুয়েই পড়ল। মহারাজ যুধিষ্ঠির দেখলেন এ তো খুবই অসুবিধা, রাজকুমারী কি করে চলবে। তিনি তার মস্তকটা তুলে তার কোলরে রাখলেন। এবারে ভীমসেনকে ডেকে বললেন, ভ্রাতা ভীম, এবার তো বহু উঁচু নিচু পর্বত আসবে, আর সব প্রায় বরফের উপর দিয়ে চলতে হবে, এখন তারা কি করে চলবে। বলছেন কেন, আমি বলেছিলাম না আপনাকে আর দেবী দ্রৌপদীকে স্কন্দে নেব, তারপরে দুই ভাইকে দুই মানে বাহুতে নিয়ে চলব। বলছেন ভাই ভীম, সব জায়গায় শক্তির পরিচয় দিলে কি হয়, এখান থেকে যদি তুমি পা ফসকে পড়ে যাও তাহলে তো একেবারে সব নিঃশেষ হয়ে যাবে। লোমশমুনিও তাই বললেন। বলছেন ঠিক আছে, আপনি চিন্তা কেন করছেন, ভীমের কিন্তু এবার মানে বীরত্বের পরিচয়, সে যে বীর ছিল এবং তার যে অভিমানও ছিল সেটা এবার পরিষ্কার দর্শাবে এখানে। ভীম বলছেন তাহলে ঠিক আছে, আমি আমি আমার এক পুত্র আছে, সে আমার থেকেও মহাবলিয়ান, সেই হিড়িম্বার পুত্র ঘটোৎকচ মানে আমার পুত্র, আমি তাকে যদি ডাকি না তাহলে সেই আমাদের কাঁধে করে নিয়ে যাবে আমাকেও। যুধিষ্ঠির মহারাজ সেই ঘটোৎকচের চরিত্র জানেন, বলছেন ভাই ভীম তুমি এক কাজ করো, ঘটোৎকচকে এই মানে দুর্দিনে স্মরণ করো, তারই সেবা ছাড়া আমরা এত কষ্ট করে যেতে পারবো না। এবারে ঘটোৎকচকে স্মরণ করলেন, ঘটোৎকচ এসে আসলেন একলা না, তার সঙ্গে আবার সব বন্ধু বান্ধব সহপাঠী সব নিয়ে এসছে, তারাও ঘটোৎকচের মতন। একজন শেঠ যদি আসেন তার সঙ্গে তো আর ভিখারি আসবে না, শেঠই আসবে, এখন বীরের সঙ্গে বীরই আসবে। ঘটোৎকচের সঙ্গে তার অন্যান্য সৈন্য সামন্ত সব, তারাও মহামহাবীর, ইচ্ছা করলেই রূপ পরিগ্রহ করতে পারেন আবার আকাশেও উঠতে পারেন। তা ঘটোৎকচ সকলকে প্রণাম করলেন, আর সঙ্গে কারা গিয়েছেন, লোমশমুনি আর পাণ্ডবগণ আর দেবী দ্রৌপদী আর কিছু ব্রাহ্মণ, আর সকলে তো সেই দেশেই রয়ে গেলেন রাজার দেশে, দ্রৌপদীর কিছু জিনিসপত্রও সেখানে রেখে দিলেন। ঘটোৎকচকে দেখে মহারাজ যুধিষ্ঠির, তার শুনেছিলেন, দেখা তো হয়নি শুনেছেন কেবল, তিনি খুশি হলেন, একে একে সকলকে দণ্ডবাদ প্রণাম করলেন। ব্রাহ্মণদেরকে মানে লোমশমুনিকে প্রথমে প্রণাম করেছিলেন, ব্রাহ্মণদেরকে দণ্ডবাদ প্রণাম করে তিনি হাত জোর করে ভীমসেনকে বলছেন, হে পিতৃদেব বলুন আমাকে স্মরণ করার কারণ কি জানতে পারি? তা ভীম তাকে আলিঙ্গন প্রদান করে বলছেন, দেখো আমরা তো এখান থেকে বদ্রীনাথ যেতে চাই, বদ্রী বিশালায়। তা তোমার মা দ্রৌপদীর সাথে একেবারেই ভেঙে পড়েছে, আর কিভাবে যে যাব এখন কি করি বলো তো, তুমি তোমার মাকে নিয়ে যেতে পারবে? বলছেন, আমি আমার মাকে কি, আমি তো আপনাদের যত আছেন সকলকে নিয়ে যেতে পারব। বলছেন যে আমি হেঁটে যাব না, আমি উড়ে যাব, আপনার চিন্তা নেই। এবার তাদের গতিও তো হেলিকপ্টারের থেকেও বেশি। বলছেন যে ঠিক আছে কিভাবে নেবে? বলছেন কেন আমি একলাই নেব। তাই বা ঘটোৎকচের সঙ্গে যারা ছিল তারা ঘটোৎকচ বলছেন যে প্রভু আমরা সেবার অবসর পাবো না? বলছেন ঠিক আছে আমরা এক একজনকে কাঁধে করে নিয়ে যাব, আমি আমার মাকে নিয়ে যাব, এই তুমি আমার বাবাকে নেবে, আর তুমি আমার জ্যাঠাকে নেবে, নিয়ে এবার তুমি এই ব্রাহ্মণদের নেবে। আর লোমশমুনি বললেন, না আমি আমার ভজন প্রভাবে, আমার তপস্যার প্রভাবে আমি হেঁটেই তোমাদের গতিতে যেতে পারবো। তা লোমশমুনি কারো কাঁধে উঠলেন না। এবার বাকি মানে দেবী দ্রৌপদীকে তার পুত্র মানে ঘটোৎকচ নিজে কাঁধে নিলেন, অন্যান্য তার পার্শ্বদগণ যারা ছিল তারা এই পাণ্ডব চতুষ্টয়কে নিলেন, নিয়ে এবারে তারা আকাশে উড়ে যেতে থাকলেন। এবার আকাশে উড়ে যেতে কত মজা, কত কিছু দেখা যায়, বাঘ ভাল্লুকেও আর খাবে না সেই চিন্তাও নেই। তারা যেতে যেতে অনেক কিছু দেখলো, অতুলনীয় তেজস্বী ভগবান লোমশ তার নিজের তপস্যা বলে তিনি সেই রাক্ষসদের গতির আগে আগে চলছে, হেঁটেই মানে আকাশ মার্গ দিয়ে। আর অপরদিকে ঘটোৎকচের নির্দেশে অন্য রাক্ষসরা ব্রাহ্মণদের কাঁধে করে নিয়ে চলল। এবার সে দেখতে অতি সুন্দর লাগছে, যেমন পক্ষীরাজ গরুর উড়ে যায় সেই প্রকার লাগছে। আর বদ্রিক আশ্রমের দিকে রওনা হলেন, রাক্ষসরা অত্যন্ত দ্রুতগামী হয়, তাই অল্প সময়ের মধ্যেই তারা বহু দূরে নিয়ে এলো। পথে যাওয়ার সময় তারা মেলেচ্ছ অধ্যুষিত দেশ এবং বিভিন্ন প্রকার রত্নের খনি এবং বিভিন্ন প্রকার ধাতু রাগে রঞ্জিত পর্বতমালা শ্রেণী সব দেখছে। কোথাও কোনো পাহাড় অভ্রের, কোনোটা স্বর্ণের, কোনোটা রৌপ্যের, কোনোটা বিভিন্ন বিভিন্ন মানে ধাতু রাগে রঞ্জিত। এবং সেই সব দেশে যেতে যেতে তারা বিভিন্ন তরাই অঞ্চল দেখতে পেলেন, এবং স্থানে স্থানে বিদ্যাধর, কিন্নর, গন্ধর্ব, কিমপুরুষগণ এবং চমরি গাই, বনের বানর সকল, ময়ূর ময়ূরী, মৃগ, শুকর ইত্যাদি দেখতে দেখতে তারা বিভিন্ন পূর্ণ নদী সব দেখলেন উপর থেকে। এবারে এইভাবে উত্তরে কুরুদেশকে লঙ্ঘন করে নানা আশ্চর্যময় কৈলাস পর্বত তারা ওই উপর থেকেই দেখতে পাচ্ছেন। কৈলাস পর্বতের শিখর তো আরও উচ্চ, অনেক দূর থেকেই দেখা যায়। এবারে কিছুক্ষণের মধ্যেই তারা নরনারায়ণের আশ্রম দর্শন করলেন। বল নরনারায়ণ ভগবান কি যায়। এবার আশ্রমটি মানে এত সুন্দর, তারা একেবারে সব আশ্চর্যান্বিত হলো। সেই আশ্রম সর্বদা মানে এক সিজনে নয়, মানে সব সময়ের জন্য ফল পুষ্পে একেবারে পরিপূর্ণিত। আর সেখানে তার সুগোল শাখা বিশিষ্ট মনোহর বদ্রী মানে কুল, সেই কুলও খুব সুন্দর, এবং একটি কুল পেলেই মনে হয় যেন একেবারে পেট ভরে গেল এবং খুব সুস্বাদ। এবং এই কুলের মানে বদ্রীর পাতাগুলি একেবারে চকচকে এবং খুব কোমল নরম, এতে মিষ্ট ফল ধরে ছিল। বদ্রীর কাছে পৌঁছে সকলে রাক্ষসের কাঁধ থেকে একে একে নেমে পড়লেন, আর সেখানে শ্রী নরনারায়ণ ঋষির দর্শনের জন্য সকলে গেলেন এবং দর্শন করতে থাকলেন। আশ্রমের ভেতরে অন্ধকার ছিল না, কিন্তু সেই আশ্রমটি এত সুন্দর পাতায় পরিপূর্ণিত, বাইরের থেকে দেখলে মনে হবে ভেতরে অন্ধকার, কিন্তু ভেতরেও সেই প্রভুর কৃপায় সেখানে একদম পরিষ্কার স্বচ্ছ দেখা যায়। এইভাবে তারা সেই অতি সুন্দর সুন্দর স্থান দর্শন করতে লাগলেন। আর লোমশমুনি তিনি সুন্দর মানে ভাববক্তা, তিনি ব্যাখ্যা করে সমস্ত কিছু শ্রবণ করাচ্ছেন। এখানে মহর্ষিরা উপস্থিত থাকেন এবং ঋক, সাম, যদুরূপা, ব্রাহ্মী, লক্ষ্মী বিরাজমানা। আর যারা ধর্ম পালনে অপারক তাদের তো এখানে প্রবেশ হতেই পারে না, লোমশমুনি বলছেন। মহর্ষি ও সংযতেন্দ্রীয় মুমুক্ষু মানে যারা মুক্তি পেতে ইচ্ছা করেন তারাই মুমুক্ষু, এবং জ্যোতিগণ তারাই এই স্থানে প্রবেশ করতে পারেন। যাদের তেজ সূর্য ও অগ্নির ন্যায় এবং অন্তরের মল তপস্যায় দগ্ধ হয়ে গেছে। অন্তরের মল মানে এই বাসনারূপ যে মল তাদের যাদের মধ্যে নেই, তারাই সেই নরনারায়ণের ঋষির দর্শন করতে সমর্থবান, নচেত নয়, তারাই এখানে বাস করতে পারেন। তাছাড়া ব্রাহ্মী স্থিতিপ্রাপ্ত নানা ব্রহ্মজ্ঞ মহানুভবগণই এ স্থানে থাকতে পারেন, আর অন্য সাধারণ মানব সেখানে যেতেই পারেন না। তা জিতেন্দ্রিয় পবিত্র আত্মা হে যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে মহর্ষির কাছে গেলেন, আর তারা সকলেই দিব্য জ্ঞান সম্পন্ন। তারা মহারাজ যুধিষ্ঠিরকে তাদের আশ্রমে আসতে দেখে প্রসন্ন হয়ে সকলে আশীর্বাদ করার জন্য এগিয়ে আসলেন, আর তাদের তপস্যার তেজ অগ্নির মতন, আর তারা নিরন্তর শ্রদ্ধায় ব্যবহৃত থাকেন, কোনো প্রকার বাজে কথা বলার সময় নেই, সবসময় শ্রদ্ধায়ের মধ্যে আছেন। আর তারা বিধিপূর্বক যুধিষ্ঠিরকে আদর আপ্যায়ন করলেন। যুধিষ্ঠির মহারাজ তাদেরকে মানে পাণ্ডবগণ একেবারে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম করলেন, আর মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের সেই আপ্যায়নও স্বীকার করলেন। ভীম এবং বেদ বিদাঙ্গ পারঙ্গত ব্রাহ্মণরা সেই মহারম আশ্রমে এলেন, অতি সুন্দর যে আশ্রম তাতে তারা আসলেন। সেই আশ্রম সাক্ষাৎ ইন্দ্রপুরীর ন্যায় মনে হচ্ছিল। সেখানকার সমস্ত দর্শনীয় স্থান দেখে তারা পরম পবিত্র ভাগীরথীর তীরে আসলেন, আর এখানে তার সীতা নামে বিখ্যাত। গঙ্গার চারটি ধারা, সীতা, অলকানন্দা, চক্ষু, ভদ্রা, এই গঙ্গার চারটি বিশেষ নাম হচ্ছে, যা শ্রীমদ্ ভাগবতের শ্লোকের মধ্যেই বলেছেন, সীতা অলকানন্দা চক্ষুর ভদ্রেতি। তা এখানে সীতা একটি নাম, এখানে সীতা নামেই এই গঙ্গা দেবী প্রসিদ্ধা, আর অপর নাম হচ্ছে অলকানন্দা, যেটা সামনে দিয়ে বইছে মানে বদ্রীনাথের সামনে থেকে, আর চক্ষু আর ভদ্রা, প্রসঙ্গক্রমে তাও আমাদের আসবে। তারপরে সেখানে তাতে সকলে স্নান আদি করে পবিত্র হলেন। দেবতা ঋষি ও পিতৃপুরুষ গণের উদ্দেশ্যে তারা তর্পণাদি ক্রিয়া সুসম্পন্ন করলেন। এবারে বৈশম্পায়ন ঋষি তিনি মহারাজ জনমেজয়কে বলছেন, হে রাজন, অর্জুনের সঙ্গে সাক্ষাতের আশায় পাণ্ডবরা সেখানে ছয় রাত কাটালেন। এবারে এর মধ্যে দৈবযোগে ঈশান কোণ থেকে একটি সহস্র পদ্ম, যে আমাদের লীলাস্মরণের মধ্যে আছে সহস্র পদ্ম, যা আমরা চিন্তন করি, দেখিনি কেউ, মনের ভাবের দ্বারা চিন্তন করে থাকি, সেই একটি সহস্র পদ্ম মানে ঈশান কোণ থেকে বাতাসে উড়ে আসলো। তো উড়ে এসে যখনই পড়লো, তার গন্ধে একবারে চতুর্দিক একেবারে পরিপূর্ণিত এবং আমোদিত করতে থাকল। দেবী দ্রৌপদী, সে তো খুব শৌখিন, গিয়ে সেই পদ্মটি ধরে মানে অবাক হয়ে দেখছে, এসব তো স্বর্গের। এবারে তা দেখে মানে খুব খুশি হলেন, এবং ভীমও গেল। ভীম যখন কাছে গেল, সেই সুগন্ধি পদ্মটি দেখে সেও প্রসন্ন হলো। তখন ভীমসেনকে মানে প্রসন্ন হয়ে ভীমকে বলছেন, দ্রৌপদী যে আর্য, আমি এই কমলটি ধর্মরাজকে উপহার দেওয়ার জন্য মনে করছি, তুমি কি বলো? বলছে, না খুব ভালো তো। তা বলছে যে আপনার যদি আমার প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনি এই রকম আরো কিছু এই মানে এত সুন্দর যে ফুল তা আমাকে এনে দিন না, আমি কাম্বক বনে আমাদের আশ্রমে নিয়ে যাবো। কাম্বক বনে যেখানে ছিলেন, প্রথমে তো ওখানে অনেকদিন ছিলেন প্রথম অবস্থাতেই, তাই দেবী দ্রৌপদী মনে করতেন ওই আশ্রম আমাদের। তা বলছেন, আমরা সেই কাম্বক বনে নিয়ে গিয়ে প্রভুর পূজা করব এই ফুল দিয়ে, এই ফুল তো পাওয়া যায় না ওই লোকে। এবারে ভীমসেনকে এই কথা বলে দ্রৌপদী সেই অতি অপূর্ব যে সহস্র দল বিশিষ্ট যে পদ্ম, তা গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে গিয়ে প্রদান করলেন। রাজমহিষী দ্রৌপদীর মনের ইচ্ছা বুঝে মহাবলী ভীমচন্দ্র তিনি বললেন, না দ্রৌপদী আজ পর্যন্ত কোনোদিন কিছু চায়নি, তা আমি এই ফুলটা তাকে দেব। তিনি যেদিক থেকে ঈশান কোণ থেকে যে ফুলটি উড়ে এসেছিল সেদিক লক্ষ্য করে ভীমসেন সেই যে বিশাল গদা, সেই স্বর্ণের গদাটা যা কেউ তুলতে পারত না, সেই স্বর্ণের গদাটা নিলেন, আর ধনুষ আর বাণ তুনিরাদি নিলেন, বেশ ভালো করে শক্ত করে বেঁধে এবার তিনি বেরোলেন। এবারে পথে যখন চলছেন, তা মনে অকস্মাৎ কি হচ্ছে, মানে যেমন মেঘে মেঘে সংঘাত প্রাপ্ত হয়ে ঘর্ষণ হয়ে যেমন বিদ্যুৎ চমকায়, সেই প্রকার চতুর্দিকে চমকানো আরম্ভ। কেন? ভীমসেন যেতে যেতে গর্জন করছিল তাই। আর কেন গর্জন করছিল? যে হিংস্র জন্তু জানোয়ার তারা যদি থাকে তারা ইতস্তত হয়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে, সেই কারণে ভীমসেন ভীষণভাবে গর্জন করছিল, সে বিদ্যুতের মতো মনে হচ্ছে। আর সেই সমস্ত শব্দে চকিত হয়ে বাঘ ভাল্লুক সিংহ হিংস্র জন্তু জানোয়ারগণ তারা সেই নিজেদের গুফা ছেড়ে গুহা ছেড়ে একবারে লেজটা উঁচু করে ছোটা আরম্ভ করল। আর যারা ছুটতে সাহস পেল না তারা মানে কোনো প্রকারে মাথাটা নিচু করে যেখানে সেখানে লুকিয়ে থাকে, এত ভয় পেয়ে গেল। এবারে যেতে যেতে ভীমসেনের গর্জনে সমস্ত দিক একেবারে কেঁপে উঠতে থাকলো, সে একবার না বারবার হুঙ্কার করে। আর কিছু দূর যাওয়ার পরে তিনি গন্ধমাদনের চূড়ায় কয়েক যোজন বিস্তৃত, মানে কয়েক যোজন ব্যবৃত বিস্তৃত হয়ে আছে এক কদলী বৃক্ষ, মানে কদলী বাগিচা, মানে সে কলারই বাগান, সেই কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। আর যারা একটু বীর হয় তারা বানর হনুমান তারা কিন্তু এই কলা খেতে খুব ভালোবাসে, কলায় প্রোটিন অনেক বেশি থাকে বলে। তা ভীমসেন তিনি মনে করছেন যা কিন্তু কলা কলা বাগান আর কলা বাগান, ঠিক আছে ভীমসেনের পেট তো ভরে না, একেবারে সেই ছোটবেলার থেকেই তার লাগে, সব ভাইদের যতটা লাগে তার একলা অতটা লাগে। তারপরে আবার সারাটা জীবনই তো প্রায় ভিক্ষা করে খেয়ে সময় চলে গেল পরিস্থিতির কারণে, আবার বনবাসী। তা মনে করছেন যে কলা তো পাওয়াই যাবে, সে বড় বড় কলা, স্বর্গ তো ওখানে স্বর্গ ওগুলো। তা সেখানে গিয়ে সে কলার বাগিচা দেখে মহাবলী ভীম তখন আরো নৃসিংহের মতো গর্জন করছে। এইবারে সেখানে এবং এক লম্পে তার ভেতরে প্রবেশ করলো, খুব আনন্দ হয়েছে কলা বাগান কিনা, তাই এক লাফ দিয়ে গদা টদা ধরে ভেতরে প্রবেশ করল। এবারে তার যে হুঙ্কার ধ্বনি, মানে চতুর্দিকে পর্বত প্রতিধ্বনিত হচ্ছে। এবারে সেই কদলী বনে মহাবলী হনুমানজি আছে, কলা বাগানে আর কে থাকবেন, ওই তো আমি ইশারায় বললাম যে এই বানর হনুমান থাকেন, এখন মহাবলী হনুমানজি ওই কলা বাগানেই থাকেন। হনুমানজি কলাই প্রধান, শুদ্ধ আহার করে তিনি রাম নাম করে সময় অতিবাহিত করেন। এবার মহাবলী হনুমান সে তখন চিন্তা করলো এই তো আমার ভাই ভীম আছে, এখন ভীম যে পথ দিয়ে যেতে চায় সেটা স্বর্গের পথ তো অবশ্যই, কিন্তু সেই পথটা মনুষ্যের জন্য নয়, কোনো মনুষ্য সে পর্যন্ত যেতেই পারে না, এই গন্ধমাদন পর্বত পর্যন্ত, উপরন্তু কোনো মনুষ্য সেখান থেকে যদি কোনো শক্তিশালী মনুষ্য যায় তাহলে তার কি হবে, হয় তার মানে কেউ কেউ তাকে অপশব্দ বলবে আর তা নাহলে অভিশাপ দেবে, আর ভীম তো কাউকে মানবে না, অতএব সে অভিসম্পদের কারণ হয়ে দাঁড়াবে। তাই তার জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড়দাদা হনুমানজি তাকে রক্ষা করার জন্য সেই পথ অবরুদ্ধ করে একবারে শুয়ে পড়ল, বুড়ো একবারে পাকা পাকা দাড়ি যেমন বুড়োর বেশ ধারণ করে শুয়ে পড়ল, কিন্তু পাহাড়ের মতো শরীর। এবারে শুয়ে শুয়ে তখন তার তন্দ্রা মানে নিদ্রা নিদ্রা ভাব আসছে, এবারে হাই তুলে লেজটাকে একটু আছড়ালো, মানে হা করে হাই তুলে লেজটা একটু এদিক ওদিক করলো, এবার সেই লেজের শব্দের জন্য আবার বিদ্যুৎ চমকানো আরম্ভ হলো। তখন ভীমসেন মনে করলো আমি তো হুঙ্কার করছিলাম এ তো আমার আওয়াজে আমার শব্দে বিদ্যুতের মতো ধ্বনি হচ্ছিল, কিন্তু এই বিদ্যুতের ধ্বনি কোথার থেকে আসছে, এ তো দেখতে পাচ্ছি আমি হুঙ্কার করছিলাম তার থেকে দ্বিগুণ চতুর্গুণ শব্দ আরো বেশি। তখন যেদিক দিয়ে সেই হনুমানজি লেজ আছড়াচ্ছিল মানে আলিস্য ত্যাগ করছিল সাধারণ শব্দে, সেদিকে গেলেন, সেদিকে গিয়ে দেখছেন না এক বুড়ো বানর রাজ শুয়ে আছে, কিন্তু তার কায়টা বড় বিশাল। তা সেই প্রতিধ্বনি শুনে সেদিকে কদলী বনের মধ্যে ঘুরতে ঘুরতে খুঁজতে থাকলো, এবার হনুমান শয়ন করে আছে তা দেখলেন যে বৃহৎ এক শিলার উপরে সে শুয়ে আছে, আর তার জিভ এবং মুখটা লাল, আর পাতলা ঠোঁট কানের রঙও লাল, আর উন্মুক্ত মুখে বড় বড় তীক্ষ্ণ দাঁত, আর শক্ত চোয়াল এবং অত্যন্ত তেজস্বী তার মুখ থেকে যেন কিরণযুক্ত চাঁদের মতো আভা প্রদর্শিত হচ্ছে। বল হনুমানজি মহারাজ কি জয়। তার অঙ্গকান্তি প্রজ্বলিত অগ্নির ন্যায়, সে ধীরে 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 তার হলুদ বর্ণের চোখটা খুলেছে, মানে ভীমসেন যখন এসেছে সব মানে নাটক করছে। জেনে শুনে তিনি স্থূল শরীর দিয়ে স্বর্গের পথ রোধ করে হিমালয়ের ন্যায় একেবারে অবস্থান করে পড়ে আছে ভীমসেনের মঙ্গলার্থ। ওই মহামনে হনুমানকে একলা শয়নরত থাকতে দেখে ভীম নির্ভয়ে, তারও কোনো ভয় নেই, সে গিয়ে হনুমানের সামনে গেল। সে সিংহনাদ করে উঠল তাকে দেখে, মনে করছে ভয়ে পালিয়ে যাবে, আমি এই পথ দিয়ে যাব। সিংহের মতো একেবারে গর্জন করে যখন ভীমসেন উঠলেন, তখন তাতে হনুমানজির কোনো কিছুই হলো না। হনুমানজির চোখটা হলুদ চোখগুলো বের করে একটু পিটপিট করে তাকিয়ে বলছে যে কে ভাই তুমি। আর যখনই এমন বলেছে, আর সেই যে সিংহনাদ করে উঠলো ভীম, সেখানে যত জন্তু জানোয়ার ছিল তারা তো আর মানে পালিয়ে পথ পায় না। আর হনুমানজি চোখটা খুলে তাকে উপেক্ষা করে, মানে কিছুই না মনে করে বলছে কে ভাই তুমি, ঘুমটা ভাঙিয়ে দিলে আমার, বুড়ো মানুষ আমি ঘুমাচ্ছিলাম, আরে আমি অসুস্থ এখানে একটু শুয়েছিলাম, আমাকে জাগিয়ে তোমার কী লাভ হলো ভাই, মানে কথাগুলো টেনে টেনে বলছে। তা তুমি বুদ্ধিমান মানুষ, জীবের উপর দয়া করা তোমার উচিত, কিন্তু তুমি এই অসময়ে আমাকে কেন জাগালে, মনে হচ্ছে তুমি কখনো বিদ্বানদের সেবা করুন, ঘুমিয়ে আছি ঘুমনো ব্যক্তিকে কেউ কখনো ডাকে, তা তুমি কে বলো তো, এই বনে এসেছো, এখানে কোনো মানুষ থাকে না, তুমি কি করতে আসলে, আর তুমি এদিকে কোথায় যাবে গো, প্রশ্ন করছেন। এদিকের পাহাড় তো যাওয়ার অযোগ্য, কেউ এখান থেকে আরোহণই করতে পারে না, কেউ চড়তেই পারে না, তা তুমি এখানে বসে এই কিছু মানে কলাটলা খেয়ে তুমি যেখান থেকে এসছো সেদিকেই যাও। এবারে আমার উপরে আর কি বলছেন যে আমি একটু বিশ্রাম করছিলাম, তাও করতে দিলে না, অকারণে উপরে উঠে কেন যে তুমি প্রাণ সংকট করছো তা তো আমি কিছু বুঝতে পারছি না। তাই শুনে ভীম বলছে বানররাজ আপনি কে, আর কেন এই বানরের মূর্তি ধারণ করে বসে আছেন। আমি চন্দ্রবংশের অন্তর্গত কুরুবংশে জাত, মাতা কুন্তির গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, আমার পিতা মহারাজ পাণ্ডু, আর লোকে আমাকে পবন পুত্র বলে থাকে, আর আমার মানে আসল নাম হচ্ছে ভীম সেন। তা হনুমান বললেন যে আমি তো বানর, তুমি যে এই পথ দিয়ে যেতে চাও তা আমি হতে দেব না, ভালো হয় যদি তুমি এখান থেকে ফিরে যাও, না হলে মারা পড়বে। ভীম বললেন আমি মরি কি বাঁচি তাতে আপনার অত মাথা ব্যথা কিসের মহাশয়, আপনি একটু সরে গিয়ে আমাকে পথ দিন। হনুমান বললেন আমি অসুখে জর্জরিত, তোমার যদি যেতেই হয় আমাকে ডিঙিয়ে যাও। তা ভীমসেন বলছেন যে জ্ঞানগম্য নির্গুণ পরমাত্মা ভগবানের যে চিদাংশ তা সমস্ত প্রাণীর মধ্যে আছে, আমিও কিছু শাস্ত্র পড়েছি, অতএব সেই শাস্ত্রকে অবমাননা করে আমি তো আপনাকে ডিঙিয়ে যেতে পারি না, তা শাস্ত্রের দ্বারা যদি আমার শ্রী ভগবানের স্বরূপ জ্ঞান না হতো তাহলে আমি আপনাকে কেন এই পর্বতকে ডিঙিয়ে যেতাম, যেভাবে হনুমান সেই শতযোজন সমুদ্র একেবারে লাফিয়ে চলে গেছিল আমি এভাবে চলে যেতাম। অথচ হনুমানজি নিজেই বসে আছেন, চিনতে পারছে না। তা হনুমান বললেন যে এই হনুমান আবার কে যে সমুদ্র লঙ্ঘন করেছিল, তা তার বিষয়ে তুমি যদি কিছু জানো তাহলে আমাকে একটু শোনাও কে এই হনুমান। তা ভীম বললেন এই বানর প্রবর আমার ভ্রাতা, আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি বল বুদ্ধি উৎসাহ সম্পন্ন এবং অত্যন্ত গুণবান, এবং রামায়ণে তিনি অত্যন্ত বিখ্যাত। তা তিনি রামের ভার্যা শ্রীমতী সীতা দেবীকে অন্বেষণ করার জন্য এক লম্ফে 100 যোজন যে বিস্তৃত যে সমুদ্র তা লঙ্ঘন করেছিলেন, লাফিয়ে চলে গিয়েছিলেন। তা সুতরাং তুমি সরে যাও, আমাকে পথ দাও, যদি আমার নির্দেশ মেনে না নাও তাহলে আমি তোমাকে এখনই জম্পুরিতে পাঠাবো। এদিকে জ্যেষ্ঠ ভ্রাতা হনুমানজির প্রশংসা করছেন, তার বীরের কথা বলছেন, বীরত্বের কথা বলছেন, আবার একদিকে বলছেন যে আমি এই গদা দিয়ে পিটিয়ে তোমাকে জমালয়ে পাঠিয়ে দেব। তখন হনুমানজি বললেন, হে অনঘ, রাগ করো না, অতিশয় বৃদ্ধ হওয়ায় আমার উঠবার শক্তি নেই, আমি কি করে উঠবো গো, তা তুমি আমার লেজটি বরংচ সরিয়ে যাও। এই কথা শুনে ভীম রাগ হচ্ছে, আবার অবজ্ঞাপূর্বক মানে বাঁ হাত দিয়ে দুটি আঙুল দিয়ে লেজটা সরাতে যাচ্ছে, তা দেখা যায় দুটো আঙুলে হলো না, তখন পাঁচ আঙুল লাগিয়ে সরাতে যাচ্ছে। তারপরে সব শক্তি প্রয়োগ করে দেখলো বাঁ হাতে, বাঁ হাত অসাড় হয়ে গেছে, কাজ আর করছে না, তার শক্তিতে সেই লেজ সরাতে পারছে না। তখন তিনি বাঁ হাত ছেড়ে ডান হাত ধরলেন, ডান হাত দিয়ে লেজটা ধরলেন, ধরে যখন সরাতে যাচ্ছেন তথাপি সেই লেজটা আর সরানো যাচ্ছে না। তারপরে ভীমসেন মানে এই একটু বসে দুই হাত দিয়ে সরানোর চেষ্টা করলেন, তাও হচ্ছে না, তা বলছেন যে এই বাণ তো সাধারণ বলে মনে হচ্ছে না। তারপরে কি করলেন, তার সেই ধনুষ বাণ টুনির সব রেখে, গদাটা রেখে দুই হাত দিয়ে একেবারে খুব করে নাড়িয়ে চাড়িয়ে, এবার গায়ের থেকে তো রস বেরোচ্ছে মানে ঘাম, কিছু আর হলো না। তখন সে বুঝতে পারলো যে এ তো সাধারণ কেউ নয়। তখন সে হাত জোর করে বলছেন যে আপনি বানরের রূপধারী, আপনি কে, কোনো সিদ্ধ, কোনো দেবতা বা কোনো গন্ধর্ব বা কোনো গুর্জক, কে আপনি, আপনি আপনার এই গোপনীয় বিষয়টি যদি আমার প্রতি আপনার কৃপা হয় তাহলে আপনি আমাকে বলুন, আমি আপনার শরণাগত, আমি আপনার কাছে পরাজিত হলাম, আমি আপনার শিষ্যভাবে আপনাকে জিজ্ঞাসা করছি, মানে পরাজিত হয়ে, কৃপা করে আমাকে বলুন। তখন হনুমানজি তিনি ঈষৎ হেসে বলছেন, হে কমলনয়ন ভীম, নামও বলে দিল, আমি বানররাজ কেশরীর দ্বারা জগতে প্রাণস্বরূপ বায়ু হয়ে উৎপন্ন হয়ে হনুমান নামের বানর। তা অগ্নির যেমন বায়ুর সঙ্গে মিত্রতা, তেমনি আমার সঙ্গে সুগ্রীবের বন্ধু ছিল। কোনো একটি কারণে বালি তাকে, সুগ্রীবকে বহিষ্কার করেছিলেন, আর অল্প কিছুদিনের মধ্যেই সেই ঋষ্যমুখ পর্বতে রামচন্দ্রের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং সেখান থেকে এই মানে সুগ্রীবের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং ভগবান রামচন্দ্র সেই বালিকে হত্যা করে তাকে রাজ্য সমর্পণ করেন। এবারে তিনি সন্তুষ্ট হয়ে, তার প্রতি সন্তুষ্ট হয়ে তিনি সীতা যে অপহৃত হয়েছিল তার জন্য সে প্রচেষ্টা চালালেন। তিনি 100,000,000,000 বানর নিযুক্ত করেন সীতাদেবীকে অন্বেষণ করার জন্য। তন্মধ্যে আমাকে দক্ষিণ দিকে যাত্রা করিয়েছিলেন আমার সব ব্যাটেলিয়ন মানে আমার সব ফৌজ নিয়ে। আর গৃদ্ধরাজ সম্পাতি আমাদের জানিয়ে দেন যে সেই দুষ্ট রাবণ সে সীতাদেবীকে এই পথ দিয়েই নিয়ে গেছে। তখন সেই পুণ্যকর্মা ভগবান শ্রীরামের কার্যোদ্ধার করার জন্য আমি শতযোজন বিস্তৃত সমুদ্র লঙ্ঘন করি এবং হিংস্র জন্তু জানোয়ারে পরিপূর্ণ সেই সমুদ্রের মধ্যেও আমাকে তাদের সম্মুখীন হতে হয়েছিল। তা ভগবানের শ্রী রামচন্দ্রের রাম নাম গুণগান কীর্তন করতে করতে আমাকে কোনো বিপদ কোনো ভয় মানে আকৃষ্ট করতে পারেনি। তারপরে আমি সেখানে গিয়ে জনক নন্দিনীর খোঁজ পাই, পরে সেই রাবণের যে সোনার লঙ্কা তা আমি সেই অট্টালিকা প্রাকার গোপুর সজ্জিত যে লঙ্কাপুরি সুসজ্জিত যে লঙ্কাপুরি তা আমার লেজে আগুন লাগিয়ে আমি তা সব বিধ্বংস করে দিই। তারপরে আমি রামচন্দ্রের কৃপায় পুনরায় তার কাছে আসি, তিনি আমার প্রতি যে কী যে সন্তুষ্ট হলেন প্রভু তা আর বলার কথা নয়। তারপরে আমরা গিয়ে সব বানরেরা গিয়ে আমরা সেই লঙ্কার সেতু বন্ধন করি। দেখুন এই লঙ্কা সেতু বন্ধনের বিষয় একটি গূঢ় রহস্যের কথা আমার মনে পড়ছে টিকার মধ্যে থেকে, যা আমি এখানে উদ্ধৃতি করতে চাই। এই যে লঙ্কা সেতু বন্ধন হয়েছিল এ কিন্তু রামচন্দ্র তো ভগবান, তিনি ইচ্ছা করলে সব কিছুই পারতেন, কিন্তু তিনি প্রথমে সমুদ্রদেবকে আরাধনা করেন। সেখানে সমুদ্রদেব একটু বিলম্বে আসেন, তিনি ক্রোধিত হয়ে বাণও তুলেছিলেন, কিন্তু তিনি বললেন সমুদ্রদেব যে প্রভু আপনি আমাকে বলেছিলেন যেগুলো প্রকৃতির বিরুদ্ধ আচরণ তা আমি যদি নিজেও বলি তা মানা উচিত নয়, তা আমি সেই জন্য আসতে বিলম্ব করলাম, তা বলুন আপনি কি বলতে চান। বলছেন না তোমার মধ্য থেকে আমাকে একটি পথ দাও। বলছেন যে প্রভু এ তো নীতিবিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ, আপনি আমাকে পরেই দণ্ড দেবেন। আপনি নিজেই বলেছেন যে শাস্ত্রে যা বলেছে সেটাই গ্রহণযোগ্য, আমি ভগবান হলেও আমি যদি কাউকে আদেশ করি তা গ্রহণযোগ্য হবে না, আমার শাস্ত্রে যা বলেছে সেটাই সাধক মেনে চলবে। তাহলে আমি আপনি আপনার কথায় বা আপনি আমাকে পরীক্ষা করছেন এমনও তো হতে পারে, তা আমি তো এমন কার্য করতে পারবো না, আমার মধ্যখান থেকে শাস্ত্র অনুযায়ী আমি আপনাকে রাস্তা দেব না। তা বলছেন দেখো ঠিক আছে, তোমার এই যে নীতি, এই নীতিতে আমি প্রসন্ন হয়েছি, তা তুমি এখন, আমি তো এখন মানব রূপে আছি, আমি সেই ভগবৎ ঐশ্বর্য প্রকাশ করতে পারি না বা আমি চাই না, তা তুমি আমাকে বলো দেখি আমি কি করে এই সমুদ্র সেতু বন্ধন করতে পারি। তখন সমুদ্র ভগবান বলছেন, দেখুন খুব ইম্পর্টেন্স কথা এটা, টিকার মধ্যেই বলেছে, আমাদের গোস্বামীগণই বলেছেন, অন্য কেউ বলতে পারবে না এমন ধরনের কথা। তা বলছেন যে আপনার এই দলের মধ্যে বানর সেনা দেবদের নল আর নীল বলে কেউ আছে? বলছেন হ্যাঁ তা তো আছে। বলছেন প্রভু এই দুইজনের দ্বারাই আপনার কার্য সিদ্ধি হবে। এবারে রামচন্দ্র প্রশ্ন করলেন কেন, তারা তো ছোট ছোট, তার থেকে অনেক বীর বীর সব হনুমান আছে, তাদের দ্বারা হবে না? বলছেন না, এই যে রাম নাম লিখে যে পাথর ভাসিয়ে দেওয়া এই সমস্ত কোনো মানে তত্ত্বমূলক কথা নয়, ও তো ভগবান রামচন্দ্র, মানে কোনো কোনো টিকাকর বলছেন যে তিনি দূরে গিয়ে নিজের নাম লিখে যখন পাথরটা জলে দিচ্ছেন তা একটা টুপটুপ করে ডুবে যাচ্ছে, ও সমস্ত কোনো কথা না, আসল কথা হলো এখানে নল আর নীল। তা রামচন্দ্র ভগবান বললেন যে এই নল আর নীল তাদের দ্বারা কি করাবে, তারা তো মানে কনিষ্ঠ এবং তারা অনেক শক্তি সম্পন্ন না। তা বলছেন যে হে ভগবান, রামচন্দ্রকে বলছেন যে প্রভু এরা শক্তি সম্পন্ন নয় কিন্তু এদের মধ্যে একটা গুণ আছে। বলছেন কি গুণ? তা বলছেন এরা যখন ছোটবেলায় সব মুনি ঋষিদের আশ্রমে গিয়ে জ্বালাতন করত, হনুমান বলে কথা, এখন সব আশ্রমে গিয়ে জ্বালাতন করে এখন হয়তো কোনো সাধু শৌচা দিতে গিয়েছে তার জিনিসপত্র নিয়ে নদীতে ফেলে দেবে, তা সাধুরা দেখে ছোট্ট বালক অভিশাপ কি করে দিই, অভিশাপ দেওয়াটা ঠিক হবে না, ছোট ছোট বালক নল নীল ছোট ছোট এই 3-5 বছর বয়স, বলল না সে তো ভারী জ্বালাতন করে। সাধুরা একদিন এক সাধু ক্রোধিত হয়ে তিনি অভিশাপও দিলেন না, বললেন ছোট ছোট বালক কি অভিশাপ দেব, আর বললে আবার সেই নল আর নীল কোমরে হাত দিয়ে দুই ভাই খুব হাসে, সেই হাসি দেখে সাপ দিতে ভুলে যায়, সাধুর মন গলে যায়। তাই একবার এক সাধু তার জিনিসপত্র যখন নদীতে ফেলে দিয়েছে এসে দেখে কমণ্ডলু লোটা ঘটি কিছু নেই, তাই এসে সে সাধু রাগ করে বলছেন দেখ এই বানর দুটো মহাশয়তান, যখন তখন এসে সব জিনিসপত্র ডুবিয়ে দেয়, যা তোদের আমি অভিশাপ দিলাম যে মানে তোরা যা কিছু জলে দিবি সব ভাসবে। এবারে প্রভু রামচন্দ্র, রামচন্দ্র এই কথা, তিনি তো সর্বান্তর্যামী কিন্তু মানব রূপে আছেন কি না, তাই মানুষের মতনই আচরণ করছেন। তা সমুদ্রদেব বলছেন যে প্রভু আপনি এক কাজ করুন, এই বড় বড় যে সমস্ত মানে শক্তিশালী বানরেরা আছে তাদের দিয়ে সব পাথর আনা, আর এই নল নীলকে স্পর্শ করিয়ে ওগুলো জলে ভাসিয়ে দিন, দেখবেন সব ভেসে যাবে। এবারে কি হলো, যত পাথর নিয়ে আসে নল নীল স্পর্শ করে আর ওই পাথর ভাসতে লেগে যায়, এইভাবে আপনি সেতু বন্ধন করুন। তাই এভাবেই সেতু বন্ধন করা হয়। কেউ বলে রাম নাম লিখেছিল, কেউ বলেছে না এই করেছিল, ওসব একদম বাজে কথা, এটা হচ্ছে সিদ্ধান্তের কথা। এবারে সেইভাবে হনুমানজি বলছেন যে আমরা রামচন্দ্রের কৃপায় আমরা সব বানর গোষ্ঠী একত্রিত হয়ে সেই বিশাল সমুদ্র তৈরি করি। তা প্রভুর সীতা কার্য, সীতা উদ্ধার কার্য সুসম্পন্ন হলো, রাবণকে বধ করেছিলেন, তারপরে তিনি পুনরায় অযোধ্যায় গমন করেছিলেন, আর আমিও সেই যে প্রভুকে পেলাম সেখান থেকে প্রভুর সঙ্গছাড়া আর আমি হইনি, প্রভুকে ছেড়ে আর আমি কখনো কোথাও যেতাম না, আমিও সেই অযোধ্যাপুরীতে প্রভুর সঙ্গেই থাকতে থাকলাম প্রভুর সেবক হিসাবে, এবং আমার ব্যবহারে ভগবান রামচন্দ্র আমার প্রভু এত সন্তুষ্ট সে আর বলার কথা নয়। তা প্রভু একবার আমাকে বর দিতে চাইলেন, বললেন হে শত্রুদমন, যতদিন এই পৃথিবীতে, তিনি প্রভুকে বলছেন যে প্রভু আপনি যখন আমাকে বরই দেবেন তাহলে এই বর দিন, যে প্রভু যতদিন এই পৃথিবীতে আপনার পবিত্র কাহিনী থাকবে আমি সেই যেন ততদিন জীবিত থাকি। যখন আপনার কথা এই লোকে থাকবে না, তখনই সেদিনই আমি এই লোক ছেড়ে চলে যাব। তা ভাই ভীম, সীতাদেবীর কৃপায় এখানে আমি ইচ্ছানুসারে দিব্য বস্তু পেয়ে থাকি। সেই সীতাদেবীও আমাকে ওই একই আশীর্বাদ প্রদান করেন যে তথাস্তু বৎস, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে রাম নাম ভগবানের কথা হরিকথা থাকবে, ততদিন পর্যন্ত হনুমানজি এই লোকে থাকবেন। তারপরে তিনি সেই অযোধ্যা উপরিস্থিত যে অযোধ্যা সেখানে চলে যাবে। তা আমি সেই সীতাদেবীর কৃপায় এখানে আমার ইচ্ছানুসারে দিব্য বস্তু পেয়ে থাকি। শ্রীরাম একাদশ সহস্র বৎসর মানে 11,000 বৎসর রাজত্ব করার পরে তিনি তার সমস্ত পার্শ্বদগণকে নিয়ে চলে গেলেন, আর আমি এই স্থানে গন্ধর্ব ও অপ্সরাগণ আমাকে এখানে আসেন, আমাকে আনন্দ প্রদান করেন। সেই গন্ধর্ব অপ্সরাগণ তারা তো সবসময় বিষয়ে হাবুডুবু খায়, তা তারা এখানে এসে আমাকে সেই রামায়ণের কথা বলে, আর আমি গদগদ চিত্তে তাদের মুখ থেকে সেই রামায়ণের কথা শ্রবণ করে আনন্দে দিন অতিবাহিত করি। আর আমি এখানেই থাকি, দেবতারাও এখানে আসেন, মানুষের জন্য এ স্থান একেবারেই অগম্য, গমন করা উচিত নয়। তাই এখানে হয়তো তোমাকে কেউ অপমান করতো বা শাপ দিত, তা সেই কারণেই আমি তোমার এই পথটি রুদ্ধ করে দিয়েছি, কারণ আমি চাই না যে তুমি অভিসম্পদ প্রাপ্ত হও। তা তুমি যে ফুল নেওয়ার উদ্দেশ্যে এসেছো, সেই ফুলের যে সরোবর, সেই সরোবরটি এই দক্ষিণ দিকে কিছু পাশে, হাত দিয়ে বলে দিলেন। হনুমানের কথায় মহাবাহু ভীম অত্যন্ত প্রসন্ন হলেন। প্রীতিভরে ভ্রাতা বানররাজ হনুমানজিকে দণ্ডবাদ প্রণাম করে মিষ্টি ভাষায় বললেন যে আজ আমার মানে সৌভাগ্যের উদয় হয়েছে, আমার মনে হচ্ছে যে এই জগতে আমার থেকে সৌভাগ্যবান আর কেউ নেই। আপনি আমার দর্শন দিয়েছেন, হে বীরবর, আপনি সমুদ্র লঙ্ঘন করার সময় যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন সেই রূপটি আমি দেখতে চাই। বলছেন যে দেখো সেই রূপ তুমি কি করে দেখবে। ভীমসেন কোনো কথাই শুনতে রাজি না, বীর তো একটি কথা বললে ওইটাই পুষ্ট করা হচ্ছে। হনুমানজি বললেন, দেখো আমি কি করে তোমাকে সেই রূপ দেখব, সে তো ত্রেতা, আর এখন দাপর শেষ হয়ে কলির দিকে, কলির কাল আসার সময় হয়ে গেছে, আমার মধ্যে সেই শক্তি, সেই পরাক্রম, সেই বৈভব নেই। কারণ ভগবানের এই যে কালচক্র, এই কালচক্রের থেকে কেউ কখনো অব্যাহতি পায় না। তা আমার শক্তি সামর্থ্য ঠিক তদ্বদ হয়েছে। এবারে তিনি এই ভীমসেন বললেন, আপনি আমাকে যুগের সংখ্যা বলুন। তিনি কৃতযুগ মানে সত্যযুগের কথা বললেন, সে সময়কার ধর্মের কথা বললেন, তারপরে তিনি সত্য ত্রেতার কথা বললেন, লোক সবসময় এই অর্চনা আদিতে ইত্যাদি ইত্যাদি যা যা তপস্যা আদি কথা বললেন, তারপরে দাপরের কথা বললেন যে ভগবানের পরিচর্যা আদি, এবং কলির কথাও বললেন যে কলির জীব অনেক নিকৃষ্ট হয়ে গেলেও তারা যদি প্রভুর নাম করে তাহলে তাতেই তারা উদ্ধার হবে। এবারে এই সমস্ত বর্ণনা করার পরে ভীমসেন আবার হেসে তিনি বললেন, না আমি আপনার পূর্বের রূপ দেখে না দেখে আমি এখান থেকে এক পাও নড়ব না। হনুমানজি দেখাবেই না, সে বলছে না দেখাতেই হবে। এবারে হনুমানজি একটু কি মানে অল্প মৃদু হেসে তিনি তৎক্ষণাৎ রূপ পরিবর্তন করতে থাকলেন। দেখতে দেখতে সেই যে কদলী বাগানের মধ্যে ছিলেন, সেই কদলী বাগান ছাড়িয়ে সে তো একেবারে আকাশ সমান বৃহৎ হয়ে গেলেন। তিনি যখন বৃহৎ হলেন তখন চতুর্দিকে একেবারে উৎকট শব্দ, বিকট শব্দ হতে থাকলো, আর সেই রূপ, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেই পবনন্দন মানে ভীমসেন সে পর্যন্ত আশ্চর্যচকিত হয়ে শেষ পর্যন্ত দুই হাত দিয়ে তিনি চক্ষুদ্বয় বন্ধ করে নিলেন, সেই রূপ দেখতে সমর্থবান হচ্ছেন না। এবং তার সেই লেলিহান শরীর এবং তার সূর্যের মতো তার চক্ষু, সূর্যের মতো তার জ্যোতি, তার মানে ভয়ঙ্কর সেই রূপ দেখে সে হতভম্ব হয়ে গেছেন। তারপরে তিনি বলছেন যে হে প্রভু, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি আপনার এই রূপ দেখতে সমর্থ নই, আপনি কৃপা করে আপনার এই রূপকে সংকুচিত করুন। তারপরেও তিনি বললেন, দেখো তোমাকে আমি কিছু উপদেশ দিই। তিনি এই রণনীতি, যুদ্ধনীতি এবং বীর ব্যক্তিদের কেমনভাবে থাকা উচিত, বীর হলেই, শক্তি থাকলেই কাউকে অপমান করা, কাউকে জোরপূর্বক অপদস্থ করা এ সমস্ত উচিত নয়। তুমি এই সমস্ত কার্য থেকে মানে বিনয় ভাব অবলম্বন করো, তোমার মধ্যে সেই ভাব যৎকিঞ্চিৎ আছে, তা আমি তোমাকে আশীর্বাদ করি যে তুমি মানে সেই সমস্ত কার্য থেকে অতি শীঘ্রই তুমি মুক্তি পেয়ে যাবে। তারপরে বললেন, হে ভীম, তোমাকে এই কঠোর রাজধর্মের উপদেশ আমি দিলাম, তুমি এগুলি পালন করবে। সে বিস্তারিত